ব্যক্তিগতভাবে আমি বলবো যে ভগবদ গীতা আমি বহুদিন ধরে পড়েছিলাম এবং যখন পড়ছিলাম তখন মনে করছি মনে হচ্ছিল যে অনেক কিছু যখন ছিল প্রভুপাদের ভগবদ গীতা পড়লাম পড়তে শুরু করলাম তখন ভগবদ গীতার মূল উদ্দেশ্যটি বুঝতে পেরেছি। এই অভিজ্ঞতা থেকে আপনাদেরও কারো কারো হয়েছে, যাদের হয়েছে একটু হাত তুলুন, এটা আমি তাই ভেবেছি। ভগবদ গীতা পাঠ হচ্ছে কিন্তু কিছু কাজ হচ্ছে, তার কারণটি কি? বই পড়াটি যথেষ্ট নয়। বইটা কার কাছে পড়তে হয়? যেমন আমি বাজার থেকে ডাক্তারি শাস্ত্রের বই কিনে পড়লে আমি ডাক্তার হতে পারবো? আমি বিজ্ঞানের ফিজিক্সের বই পড়ে আমি কি ফিজিসিস্ট হতে পারবো? আমাকে যদি ডাক্তার হতে হয় তাহলে আমি কি করতে হবে? সে বইগুলো বাজার থেকে কিনতে হবে অবশ্যই, কিন্তু উপযুক্ত শিক্ষকের মাধ্যমে সেই বইটি বিষয়বস্তুটি হৃদয় হবে। তেমনই ভগবদ গীতা পড়লাম, পড়ে কোনো কাজ হল না। শ্রীল প্রভুপাদের ভগবদ গীতার মাধ্যমে আমাদের কি হলো, এই যে কাজটা কি হলো, প্রকৃতপক্ষে আমরা ভক্ত হতে পারি। আগে পড়েছি ভগবদ গীতা কিন্তু ভক্ত হয়, ভক্তির উন্মেষ হয়। বড় বড় দু চারটে কথা হয়তো বলতে লাগেছে লোককে প্রভাবিত করার জন্য, লোককে ইমপ্রেস করার জন্য। কিন্তু ভগবদ গীতার বৈশিষ্ট্য কোথায়? ভগবদ গীতার বৈশিষ্ট্য হচ্ছে ভক্তির তদ্বৃদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবায়া উপদেশান্তিতে জ্ঞান জ্ঞানী না স্তত্ত্ব প্রশ্ন। ভগবদ গীতার যে মূল বিষয়বস্তুটি সেটা কিভাবে দেখতে হবে, কিভাবে এটা আবরণ করতে হবে, সংগ্রহ করতে হবে, প্রণিপাতে না সেই ব্যক্তির কাছে প্রণত হতে হবে, কে? জ্ঞানী না স্তত্ত্ব প্রশ্ন, যার কাছে এই জ্ঞানটি রয়েছে তার কাছে এই জ্ঞানটি লাভ। পরিপ্রণিপাত পরিপ্রশ্ন ঐকান্তিক প্রশ্ন সেবায়া সেবা, তখন উপদেশান্তিতে জ্ঞান, তিনি সেই জ্ঞানটি উপদেশ করেন। তাই জন্য শ্রদ্ধা সহকারে প্রভুপাদের এই ভগবদ গীতা পাঠ করলে আমরা দেখতে পাবো আমাদের জীবনের আমূল পরিবর্তন। তবে যারা জড়জগতিক বিষয়ে মগ্ন থাকতে চান তারা খবরদার, প্রভুপাদের ভগবদ গীতা পড়বেন না, তাহলে সর্বনাশ হয়ে যায়। এই ভৌতিক জগতে সর্বনাশ, কিন্তু সেই সর্বনাশে রোগটা না শুনলে কি লাভ হয় না ক্ষতি হয়? রোগের যদি সর্বনাশ, লোক রোগটা যদি নাশ পায় তাহলে তো সেটা মঙ্গল। সুতরাং প্রভুপাদের ভগবদ গীতা পড়ার মাধ্যমে যারা যারা পড়ছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন ভগবদ গীতার মাধ্যমে কি হচ্ছে, ভবরোগের নিবৃত্তি করছে। ভবরোগ, ভবরোগটা কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সম্বন্ধিত যে জীবন, সেই জীবনটি সমাপ্ত। আপনারা অনেকেই প্রভুপাদ লীলামৃত পড়েননি তাই ভাবছি, প্রভুপাদের জীবনী সম্বন্ধে, প্রভুপাদের জীবনীয় শিক্ষা সম্বন্ধে আমি সংক্ষেপে একটু আলোচনা করব। কটা পর্যন্ত ক্লাস হবে? 8:30। আপনার দেরি হবে না তো, 8:30-8:30 পর্যন্ত ক্লাস হলে ক্লাসের পরে প্রসাদ আছে? কি প্রসাদ? ক্লাসের পরে খিচুড়ি সিচুয়েশন পাকোড়া আছে, পাকোড়া নেই পাকোড়া আছে। আমি জিজ্ঞাসা করছি কেন আমারও খিদে পেতে পারে। ভগত সেবা পরম সিদ্ধি কেবল অতি পাবন, এই শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবে এই প্রেম লোকে কৃষ্ণ প্রেম রূপ যে ভক্তিলতা, সেই ভক্তিলতার মূল হচ্ছে ভক্তির সেবা। সেইরকমই একজন ভক্ত হচ্ছেন আমাদের পরমারাধ্য গুরুদেব, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য জগদ্গুরু শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদের কলকাতারই বাসিন্দা ছিলেন। প্রভুপাদের আবির্ভাব হয় 1896 সালে। এখানে কলকাতাতে কালীগঞ্জ অঞ্চলে প্রভুপাদের পিতৃদেবের বসত বাড়ি ছিল হ্যারিসন রোডে। ওখানে গোবিন্দ ভবন আছে, মল্লিক বাড়ি, এখানে প্রভুপাদ। কিন্তু অনেক সময় আমাদের কি হয়, জন্মের সময় মা বাপের বাড়িতে, মামার বাড়িতে, সেই সূত্রে প্রভুপাদ কালীগঞ্জে তার মা ছোটবেলা থেকে। প্রভুপাদের বাবা প্রভুপাদের পিতৃদেব ছিলেন এক মহান কৃষ্ণ ভক্ত, গৌরবহন শ্রীযুক্ত গৌরমোহন। উনি ওনার ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা, এবং তিনি প্রভুপাদ বলেছিলেন যে তার বাবা ছিলেন শুদ্ধ বৈষ্ণব, এবং ছোটবেলা থেকেই প্রভুপাদকে তিনি কৃষ্ণভক্তিতে কৃষ্ণভক্তের আদর্শে অনুপ্রাণিত করেন। প্রভুপাদের বয়স যখন 6 বছর তখন তার বাবা তাকে রাধা গোবিন্দ বিয়ে করে দিয়েছে। ছোটবেলা থেকে ছেলেরা যখন পুতুল নিয়ে খেলে বা সাধারণত ইয়ে করে, প্রভুপাদের পিতৃদেব তাকে কৃষ্ণ পূজা কৃষ্ণ সেবার অনুপ্রাণিত করেছে। ছোটবেলা থেকে প্রভুপাদকে মৃদঙ্গ বাজাতে শিখিয়েছিলেন। প্রভুপাদের 7 বছর বয়সে তিনি রথে যাত্রা করেছিলেন। 7 বছরের ছেলে পাড়ার সমস্ত সকলকে নিয়ে রথযাত্রা। এইভাবে আমরা দেখতে পাই ছোটবেলা থেকে প্রভুপাদের কৃষ্ণ ভক্তির একটা বিশেষ, কৃষ্ণ ভক্তির প্রতি একটা বিশেষ আকর্ষণ গড়ে উঠেছিল। এই সূত্র আমরা বুঝে দেখতে পাই যে প্রভুপাদ কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, ভগবানের সূর্য ভক্ত। এবং পরবর্তীকালে অনেক সময় প্রভুপাদ বলেছিলেন যে কৃষ্ণ কিভাবে তার জন্য সমস্ত আয়োজন করে রেখেছে, এগুলো সমস্ত কৃষ্ণেরই আয়োজন। তারপরে প্রভুপাদ স্কটিশ স্টেজ কলেজে পড়াশোনা করেন, কিন্তু তিনি তার গ্র্যাজুয়েট ডিগ্রি তিনি গ্রহণ করেন। প্রথম জীবনে ওই সময় প্রভুপাদ গান্ধীজির অসহযোগ আন্দোলনে অনুপ্রাণিত হয়েছিল, এবং ইংরেজদের শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে তিনি তার ডিগ্রি প্রত্যাখ্যান করেন। তারপরে শুধু প্রভুপাদের পিতৃদেবের বন্ধু ছিলেন ডক্টর বোস। ডক্টর বোস তখন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুলেছে, ওষুধের কারখানা, ডক্টর বোসের ল্যাবরেটরি। এবং শিল প্রভুপাদকে তিনি সেই প্রতিষ্ঠানের ম্যানেজার করেন। জাস্ট বয়স তখন কত হবে, 20-21 বছর বয়স, 21 বা 22 বছর বয়স। তখন ওই বয়সেই শিল প্রভুপাদকে তিনি ডক্টর বোস তার ল্যাবরেটরি তার প্রতিষ্ঠানের ম্যানেজার রূপে তিনি তাকে নিযুক্ত করেন। প্রভুপাদ বলেছিলেন যে তাকে যখন ডক্টর বোস ম্যানেজার করে দেন করেন, তখন কোম্পানির অন্য অনেকেরা যারা বহুদিন ধরে সেই কোম্পানিতে কাজ করছে তারা একটু অসন্তুষ্ট হয়েছে, একটু না বেশ অসন্তুষ্ট, যেরকম একটা অল্প বয়সী ছেলেকে ম্যানেজার করে দেওয়া হলো আর আমাদের কোনো প্রমোশন। তখন ডক্টর বোস তাদের বলেছিলেন যে দেখো ওর বয়স দেখে আমি ওকে নিযুক্ত করি, আমি ওকে ওর যোগ্যতা অনুসারে। তারপর শিল প্রভুপাদের বিবাহ হয় রজনী দেবী মহিলার সঙ্গে, প্রভুপাদের একটি সন্তানও হয় প্রয়াগরাজ। প্রভুপাদের তিন ছেলে প্রয়াগ, মথুরা, প্রথম পুত্রের নাম প্রয়াগ, দ্বিতীয় পুত্রের নাম মথুরা, তৃতীয় পুত্রের নাম। তো তখন ওই এক ছেলেরও জন্ম হয়েছে। 1922 সালে শিল প্রভুপাদের সঙ্গে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাক্ষাৎ। প্রভুপাদের বয়স তখন 26 বছর, তিনি তখন ডক্টর বোসের ল্যাবরেটরিজ ম্যানেজার, তিনি গৃহস্থ বিবাহিত, একটি ছেলে আছে। এই সময় প্রভুপাদের সঙ্গে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রথম সাক্ষাৎ উল্টো ডাকা নিয়ে ওই বাড়িতে আমরা পেয়ে গেছি, ওটা সম্প্রতি আমরা ওই বাড়িতে কিনে সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন প্রভুপাদের সঙ্গে তার প্রথম পরিচয় হয়, প্রথম দর্শনেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে বলেন ইংরেজি ভাষার মাধ্যমে মহাপ্রভুর বাণী সারা পৃথিবীতে করতে চাই। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সারা ভারত জুড়ে মহাপ্রভুর বাণী প্রচার করেছে, কিন্তু সারা পৃথিবী জুড়ে প্রচারের ভারতী যেন প্রথম সাক্ষাৎকারেই তিনি প্রভুপাদকে দিয়ে যান ইংরেজি ভাষার মাধ্যমে, তুমি শিক্ষিত যুবক, ইংরেজি ভাষার মাধ্যমে মহাপ্রভুর। আর সেই প্রথম সাক্ষাৎকে প্রথম নির্দেশ লাভ করে প্রভুপাদ এমনভাবে প্রভাবিত হয়েছিলেন যে প্রভুপাদ তার কাজে ইস্তফা দিয়ে দেন, হি রিজাইন্ড ফ্রম হিজ জব। ডক্টর বোস আশ্চর্য হয়েছে, আপনি বলুন তুমি কেন কাজে ইস্তফা দিতে চাইছ? শিল প্রভুপাদ তখন বলেছিলেন যে এরকম এক মহাপুরুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে এবং তিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন, অতএব তার সেই নির্দেশ থেকে শিরধার্য করে আমি আমার জীবনকে পরিচালিত করব বলে আমি। ডক্টর বোস বোঝাবার চেষ্টা করলেন যে তোমার পরিবার আছে, তোমার ছেলে আছে, স্ত্রী আছে, এরকম ভাবে অটকালিত করে চাকরি ছেড়ে দিলে তোমার জন্য কি করে? শিল প্রভুপাদ তখন তাকে বলেছিলেন যে আমি যদি আমার আপনার চাকরি করি তাহলে আমার সমস্ত সময়টা আপনার কাছে দিতে দিয়ে দেয়, তাই জন্য আমি কি করেছি এই চাকরিতে, কেননা আমি চাইছি যে আমার সঙ্গে জীবন এখন তার যে সেই নির্দেশ, সেই নির্দেশকে চরিতার্থ করার জন্য জীবনকে উৎসর্গ করবে। ডক্টর বই বুঝিয়েছিলেন, দেখো তুমি চাকরি করেও তো করতে পারো, তুমি বলে প্রবর্তন করেছিলেন না, চাকরি করার মানে এখন সময়টা আপনার কাছে আমি বিক্রি দিচ্ছি, বিক্রি করে দিচ্ছি। অতএব আমার সময়টা তাহলে আপনাকেই দিতে হবে, এই মহাপুরুষের সেবায় আমি দিতে পারবো। কার্তিক বলে বলেছেন, দেখো তুমি তো আমার কোম্পানিতে চাকরি করছো না, তুমি আমার পরিবারেরই একজন রূপে তুমি এই ইয়েটাকে মেনটেন করছো, দেখাশোনা করছো এই ব্যবসা। প্রভু তাতেও সম্মত হননি। তো অবশেষে কার্তিক ঘোষ তাকে বলেছিলেন, ঠিক আছে তাহলে তুমি, প্রভু তখন তাকে বলেছিলেন যে আমি ঠিক করেছি যে আমি ব্যবসা করে, আমি ব্যবসা করব, ব্যবসা করলে সেই ব্যবসার টাকা দিয়ে আমি আমার পরিবারকে ইয়ে করব এবং আমার সময়টা আমার থাকছে, এবং সেই সূত্রে আমি তার যে মহতি কার্য সেই কার্যটি সম্পাদনে ব্রতী হতে পারব। তখন সেই সূত্রে কার্তিক বই ডক্টর ঘোষ তাকে বলেছিলেন, ঠিক আছে তাহলে তুমি উত্তর ভারতের সোল সেভিং এজেন্সি প্রকাশে সম্মত হয়েছে, এই কোম্পানি যত সমস্ত মাল সেই মানগুলি উত্তর ভারতে বিক্রির সমস্ত দায়িত্ব তোমাকে দিল। তখন প্রভাত কলকাতা থেকে তিনি এলাহাবাদে গিয়ে প্রভাতের বয়স তখন কত, মোটে 26 বছর। আমি দেখতে পাই, আমরা এখানে দেখতে পাই যে প্রভাতের গুরুদেবের আদেশ চরিতার্থ করার জন্য কি তখনও তিনি দীক্ষা নেননি, কিন্তু অন্তরে তিনি শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে গুরু রূপে পদন করে নিয়েছে। অবশেষে প্রভুপাদের দীক্ষা হয় তার 11 বছর পরে 1933 সালে। 1933 সালে 11 বছর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ কিভাবে তার গুরুদেবের সেবায় একনিষ্ঠভাবে ইয়ে করেছিলেন। দীক্ষার উপর অতটা গুরুত্ব তিনি দেননি, গুরুদেবের সেবার উপরে তিনি দীক্ষাটা আনুষাঙ্গিক, মূল দীক্ষার মূল বিষয়টি হচ্ছে আত্মসমর্পণ এবং গুরুদেবের নির্দেশ পালন। অবশেষে শিল প্রভুপাদ নিজেই বলেছেন তিনি বহুভাবে চেষ্টা করেছিলেন বিদেশে গিয়ে প্রচার করার জন্য, কিন্তু সফল হয়নি সেই চেষ্টা। অবশেষে 1965 সালে শিল প্রভুপাদ আমেরিকায় গেলেন, সেটাও কিভাবে, ইতিমধ্যে প্রভুপাদ সন্ন্যাস নিয়ে নিয়েছেন, তিনি গৃহ ত্যাগ করে তিনি তিনি সন্ন্যাস নিয়ে তিনি প্রচার করছেন। কিন্তু তার উদ্দেশ্য একটাই, বিদেশে তার গুরুদেব তাকে নির্দেশ দিয়েছেন বিদেশে গিয়ে মহাপ্রভুর বাণী প্রচার ইংরেজি ভাষার মাধ্যমে। তাই আমরা দেখতে পাচ্ছি 1944 সালে প্রভুপাদ একটা ইংরেজি ম্যাগাজিন বার করতে শুরু করে, যেহেতু তার গুরুদেব তাকে বলেছেন ইংরেজি ভাষার মাধ্যমে মহাপ্রভুর বাণী প্রচার করতে, তাই প্রভুপাদের সমস্ত প্রচেষ্টাগুলো এইভাবে আমরা দেখতে পাই যে ইংরেজি ভাষার মাধ্যমে, অথচ বাংলাতেও তিনি লিখেছেন। 1976 সালে আমি বিভিন্ন গৌরীয় মঠে গিয়ে লাইব্রেরিতে গিয়ে বই দেখতাম, বই ঘাটতাম, এই সূত্রে দেবানন্দ গৌড়ীয় মঠে নবদ্বীপে আমি প্রভুপাদের প্রথম যে লেখা পাই সেই লেখাগুলো 1948-49 সাল থেকে 1952 সাল, সেই সময় প্রভুপাদ ওই ম্যাগাজিনের এডিটর ছিলেন, এবং সেই বইগুলি আমি শঙ্কর বিয়ে করে সংগ্রহ করে সেটি করবি, ভগবানের কথা, প্রথমে ভগবানের কথা, তারপরে ভক্তির কথা ইত্যাদি ছোট ছোট কতগুলি বই বার করে, তারপরে অবশেষে বৈরাগ্য বিদ্যা নাম দিয়ে একটা বড় বই বার করে সমস্ত বাংলা লেখা। এবং আশ্চর্য হয়ে যেতে হয় প্রভুপাদের কি অসম্ভব সুন্দর তার রচনা, অপূর্ব সুন্দর প্রভুপাদ ভগবানের কথা, ভক্তি কথা, জ্ঞান কথা, কিন্তু বাংলাতে লিখছিল। যদিও প্রভুপাদের বাংলা ভাষাতে একটা প্রচন্ড দক্ষতা ছিল, কিন্তু তার প্রচেষ্টা তার গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে ইংরেজি ভাষার মাধ্যমে দাঁড়িয়ে ছিল। তাই জন্য তিনি প্রথমে ইংরেজি ভাষাতেই ওই ম্যাগাজিনে শুরু করে, তার নামটি হচ্ছে ব্যাক টু গড। 1944 সালে সেটা শুরু। সেই ব্যাক টু গডের এখন সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে লক্ষ লক্ষ কপি প্রতি মাসে। ১৯৪৪ সালে প্রভুপাদ ব্যাক টু গড শুরু করে, তারপরে প্রভুপাদ শ্রীমৎ ভাগবতের অনুবাদ শুরু করেন তার ভক্তি বেদান্ত তাৎপর্য। শ্রীমৎ ভাগবতের ইংরেজি ১৯৬৫ সালে শ্রীল প্রভুপাদ সেই ভাগবতের তিনটি খণ্ডে ভাগবতের প্রথম স্কন্ধটি অনুবাদ তার তাৎপর্য সহ তিনি লিখে ছাপান। সেই সময় সুমতি মোরারজি, যিনি ছিলেন ইন্ডিয়া স্টিমশিপ কোম্পানির অধ্যক্ষা, চেয়ারপার্সন বা মালিক বলেন, শুধু চেয়ারপার্সনই নয়, তিনি ছিলেন সেই কোম্পানির মালিক, খুব ভালো। প্রভুপাদের কাছে তিনি ভাগবত কথা শুনতেন, মাঝে মাঝে তার বাড়িতে গিয়ে প্রভুপাদ ভাগবতের বাণী তার কাছে শোনাতেন। সেই সুমতি মোরারজির কাছে প্রভুপাদ একসময় বলেন যে দেখুন, আপনার তো এতগুলো জাহাজ আছে, এই জাহাজগুলি তো পৃথিবীর বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমেরিকা তো আপনি এরকম একটা জাহাজে আমাকে আমেরিকা যাওয়ার ব্যবস্থা করে। সুমতি মহারাজি বলেছেন, দেখুন স্বামীজি, আমাদের এই যে জাহাজ, এই জাহাজ তো মালবাহী জাহাজ, মাল নিয়ে যায়, প্যাসেঞ্জার শিপ নয়, কার্গো শিপ, আর এই জাহাজে করে যাওয়ার অত্যন্ত কষ্টসাধ্য, এবং আপনার বয়স এখন 70 বছর, 69 বছর, আপনি ওই ধকল সহ্য করতে পারেন। প্রভুপাদ বলেন, দেখুন, আমার গুরুদেব আমাকে নির্দেশ দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর বাণী ইংরেজি ভাষার মাধ্যমে সর্বপ্রথম প্রচার, তো সেই বাণী, সেই নির্দেশ আমি সারা জীবন চেষ্টা করেও আমি তা সফল করতে পারব, সার্থক করতে পারব। এখন এই জীবনের শেষ অবস্থায় এটাই আমার একমাত্র সম্ভাবনা, এখনই কেবল আমি একমাত্র চেষ্টা করতে পারি, এরপরে আর এটা হবে না। আর আপনি যদি আমাকে একটা ইয়ে করে নেন, সুযোগ দেন, তাহলে আমার গুরুদেবের নির্দেশটা সফল করার একটা চেষ্টা আমি করতে পারি। সুমতি মোরারজি প্রভুপাদকে অনেকভাবে বোঝাতে চেষ্টা করে যে স্বামীজি, আপনি দয়া করে আমেরিকাতে যাবেন না, কেন এই যে জাহাজে করে প্রায় 1 মাস ধরে এই যে কষ্ট স্বীকার করে যাওয়া, সেটা আপনার পক্ষে সম্ভব হবে না। একটা সাধারণ স্বাস্থ্যবান যুবকের পক্ষে পর্যন্ত এই জার্নিটা সহ্য করা কঠিন, আপনার তো 70 বছর বয়স। আর আমেরিকাতে গিয়ে আপনি কি করবেন, আমেরিকাতে কে আপনার কথা শুনবে? সমাজে বলেন এই কথা, আমেরিকাতে আপনার কথা কে শুনবে? প্রভুপাদ বলেন দেখুন সেটা আমি জানি না, তবে আমার গুরুদেবের নির্দেশ সেটা চরিতার্থ করার জন্য আমি শুধু আমেরিকাতে যাই। সুমতি মহারাজী বলেন স্বামীজি আমেরিকাতে আপনি খাওয়ার কিছু পাবেন, ওখানে কেউ নিরামিষাসী কেউ নেই, ওখানকার খাওয়া সব আমিষ খাওয়া। তবুও প্রভুপাদ জোর করতে থাকেন আপনি শুধু এই সুযোগটা করে নেন আমেরিকা। সুমতি মহারাজী পরে বলেন যে স্বামীজি দেখুন আপনাকে আমি আমার বাবার মতো শ্রদ্ধা করি, আমার এই বৃদ্ধ পিতাকে আপনি বলুন আমি কিভাবে একা এই অবস্থায় যেতে পারি। তখন প্রভুপাদ তাকে বলেন যে দেখো তোমার বাবা তোমার কাছে একটা শেষ অনুরোধ রাখছে, তুমি শুধু তাকে আমেরিকায় যাওয়ার একটা ব্যবস্থা করে দাও। সেই অনুরোধ সুমতি মহারাজ ঠেলতে পারেন, তিনি আয়োজন করে দিয়েছিলেন, রিটার্ন টিকিটের ব্যবস্থা করে দিয়েছিলেন, যে কোনো সময় প্রভুপাদ যদি চান তিনি ফিরে আসতে পারেন। এই অবস্থায় প্রভুপাদ আমেরিকায় গেলেন, আমেরিকায় গেলেন ওখানে পরিচিত কেউ নেই, আমেরিকার মতো একটা জায়গায় কোনো কারোর থাকার কোনো রকম সংস্থান নেই, অন্ন বস্ত্রের সংস্থান নেই, এরকম একটা অনিশ্চয়তার মাধ্যমে শিল প্রভুপাদ আমেরিকাতে গেলেন। একমাত্র পরিচয় কি মথুরায় একজন ব্যক্তি প্রভুপাদের পরিচিত, তার এক ছেলে আমেরিকাতে থাকে, ওর নাম গোপাল, সে প্রভুপাদকে স্পন্সর করেছে। আমেরিকায় ভিসা পেতে হলে স্পন্সরশিপের দরকার, যে একজন কেউ বলবে যে আমি এর ভরণ পোষণ করব। তো এইসব স্পন্সরশিপের জন্য লোকেরা চিঠি লিখে দেয়, ওটা জাস্ট একটা অফিসিয়াল ব্যাপার। গোপাল আগরওয়ালের বাবার অনুরোধে প্রভুপাদকে একটা স্পন্সরশিপ লেটার দিয়েছিল, সেই হচ্ছে প্রভুপাদের একমাত্র পরিচয় আমেরিকাতে। একজন মাত্র মানুষকে প্রভুপাদ চেনেন, আর প্রভুপাদের জাহাজটা কোথেকে ছাড়লো, কলকাতা থেকে ছাড়লো, কলকাতা থেকে আমেরিকা অভিমুখে রওনা হলো। সঙ্গে প্রভুপাদের কি সম্বল? প্রভুপাদের সম্বল তিনটে ত্রাণ ভর্তি শ্রীমদ ভাগবতের অনুবাদ, তিনটি খণ্ড শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের অনুবাদ, এবং আর প্রভুপাদের সঙ্গে তখন কত টাকা রয়েছে? $6। আমেরিকাতে $6 দিয়ে একদিনও থাকা যায়, এরকম অবস্থায় প্রভুপাদ আমেরিকার দিকে রওনা। পথে জাহাজে শিল প্রভুপাদের দুটো হার্ট অ্যাটাক হয়, কোনো ডাক্তার নেই এই অবস্থায়। প্রভুপাদের কি হয়েছে তিনি বুঝতে পারেন, তিনি একটা প্রচন্ড বেদনা অনুভব করলেন তার মুখে, আর সেই ব্যথাটা তার পা হাতে ছড়িয়ে প্রায় অচেতন হয়ে গেল। কেবল একবার নয় দুবার এই অ্যাটাকটা হয়, যেহেতু কোন রকম চিকিৎসা নেই, কোন রকম শুশ্রূষা নেই। প্রভুপাদের যে হার্ট অ্যাটাক হয়েছে তিনি সেটাও বুঝতে পারেন, কিন্তু গোপাল আগরওয়াল একটা ইয়ে করেছিল, সেই জাহাজ গোপাল আগরওয়াল সেই জাহাজের যে ক্যাপ্টেন অরুণ পান্ডিয়া, সে বলেছিল যে তার এত বছরের অভিজ্ঞতায় আটলান্টিক সাগরকে
আটলান্টিক মহাসাগরকে কখনো এত শান্ত দেখেনি,
এবং প্রভুপাদের হার্ট অ্যাটাকে যদিও কোন ডাক্তার এসে চিকিৎসা করেননি, কিন্তু শ্রীল প্রভুপাদ সেই সময় কৃষ্ণ এসেছিল প্রভুপাদকে অভয়চরণে, সেটা আমরা দেখিয়েছি। কৃষ্ণ এসে প্রভুপাদের বুকে এইভাবে প্রভুপাদের এই যদিও অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল, শিল প্রভুপাদ আমেরিকায় এসে পৌঁছলেন। আমেরিকায় পৌঁছবার পরে এদিকে তিনি যাওয়ার ঠিক আগে গোপাল আগরওয়ালকে একটা চিঠি দেয় যে আমি এত তারিখে নিউ ইয়র্কে পৌঁছেছি, তুমি যদি আমাকে তোমার ওখানে নেওয়ার একটা ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হয়। এখন গোপাল আগরওয়াল যে প্রভুপাদকে হ্যাঁ না কি যে লিখবে তার উত্তর দেওয়ার কোনো ঠিকানা নেই, কেন প্রভুপাদ তখন জাহাজে, ও যখন চিঠিটা পেয়েছে তখন প্রভুপাদ তখন জাহাজে, তাই গোপাল আগরওয়াল সেদিকে বলতে হবে যে তিনি খুব ভালো লোক ছিলেন, অল্প বয়সে, যদিও ভারতীয় কিন্তু তার বিয়ে হয়েছিল, বিয়ে করেছিল একটি আমেরিকান মহিলা স্যালি আগরওয়াল। এই স্যালি আগরওয়াল এখন আমেরিকান বউ, সেরকম বাড়িতে গিয়ে একজন ভারতীয় সন্ন্যাসীকে থাকা যে কিরকম একটা কঠিন ব্যাপার, প্রভুপাদে থাকার ব্যবস্থা গোপাল আগরওয়াল করেছিল YMCA। এখন আমেরিকাতে YMCA মানে একটা খুবই সাধারণ থাকার জায়গা, যাদের কিছু থাকার সম্বল নেই ইয়ে নেই তাদের YMCA থাকে। কলকাতা অবশ্য YMCA অত খারাপ নয়, কিন্তু মানে তত খারাপ নয় মানে কি যে কলকাতার তুলনায় অতটা খারাপ নয়, কিন্তু আমেরিকার তুলনায় YMCA তে সাধারণত ভদ্রলোকের থাকে না, প্রভুপাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল YMCA স্বাভাবিক বাড়িতে রাখতে পারেন, কিন্তু কালক্রমে প্রভুপাদের সঙ্গে তাদের এমন একটা ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল যে স্যালি আগরওয়াল প্রচন্ড ভাবে প্রভুপাদের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে, সে কথা স্যালি নিজেই লিখেছিল প্রভুপাদ তাকে কিভাবে প্রভাবিত করেছিল। শিল প্রভুপাদ যদিও বাটলার নামক শহরে পেনসিলভেনিয়া গেলেন, কিন্তু সেখানে থাকার ইচ্ছা ছিল প্রভুপাদের ছিল না। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ কি জয়, শ্রী শ্রীমান মহাপ্রভু কি জয়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ। ইতিমধ্যে শিল প্রভুপাদের সঙ্গে পরিচয় হয় ডক্টর মিশ্র বলে একজনে, তিনি ডাক্তার আমেরিকাতে থাকেন, কিন্তু তিনি ডাক্তারি ছেড়ে দিয়ে যোগের শিক্ষা দিতেন, যোগা। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে যোগ শিক্ষা দিয়ে তিনি ডাক্তারি করার থেকে বেশি টাকা রোজগার করতে পারেন। ডক্টর মিশ্রের আনন্দ আশ্রম বলে একটা আশ্রম ছিল, তো প্রভুপাদের সঙ্গে চিঠিপত্রে আদান প্রদানের মাধ্যমে ডক্টর মিশ্র প্রভুপাদকে তার আশ্রমে এসে কিছুদিন থাকতে সম্মত হন, থাকতে দিতে সম্মত হন। তাই প্রভুপাদ বাটলার পেনসিলভেনিয়া একটা ছোট্ট শহর থেকে তিনি গেলেন নিউ ইয়র্ক শহরে। এইভাবে নানা রকম অনিশ্চয়তার মাধ্যমে, নানা রকম বাধা বিপত্তির মাধ্যমে প্রভুপাদ যেতে হয়েছে। এবং এইভাবে আমরা দেখতে পাই যে কৃষ্ণ কিভাবে প্রভুপাদকে প্রতি পদক্ষেপে প্রতিটি প্রতিটি অবস্থাতে কৃষ্ণ প্রভুপাদকে পরিচালিত। তারপরে ইতিহাসটা কিরকম, প্রভুপাদ গেলেন আনন্দ আশ্রমে, কিছুদিন সেখানে থাকলেন, কিন্তু অন্য একজনের আশ্রমে থাকার জন্য ছিল প্রভুপাদ আমেরিকা। প্রভুপাদ ওই আশ্রম থেকে চলে গেলেন, একটা অল্প বয়সী একটা ছেলে, আমেরিকান ছেলে, ওর নাম ডেভিড অ্যালেন, তার একটা লফট, লফট মানে ছাদের উপরে, ওখানে আমেরিকাতে এখানকার মতো সোজা ছাদ হয় না, ওখানকার ছাদগুলি টালির ছাদ, স্লোপিং। আর বাড়িটার উপরে যে ছাদের যে ওই জায়গাটা, সেখানে সাধারণত মালটালগুলো রাখা হয়, গুদাম ঘর। তো অনেকগুলো ওই রকম লফটকে বাসযোগ্য করে ভাড়া দেওয়া, তো এরকম একটা লফট ডেভিড অ্যালেন ভাড়া করে ছিল, প্রভুপাদ তার সামনে সেই লফটটা শেয়ার করে। প্রথম থেকে ডেভিড অ্যালেন প্রভুপাদের দ্বারা খুব প্রভাবিত হয়েছিল, প্রভুপাদ অনেকে লিখেও ছিলেন ইন্ডিয়াতে তার গুরু ভাইদের, যে ডেভিড অ্যালেন খুব ভালো ছেলে, তাকে তিনি ট্রেনিং দিচ্ছেন এবং সে হয়তো শিক্ষিত হয়ে তার কাজে সাহায্য করবে। তখন আমেরিকাতে অল্প বয়সী ছেলে মেয়েরা একটা নতুন মাদক দ্রব্যে আসক্ত হতো হয়েছিল, সেটার নাম হচ্ছে এলএসডি। এলএসডি একটা কেমিক্যাল মাদক, যেমন ড্রাগস যেগুলো হয় সেগুলি কি হয় সাধারণত গাঁজা বা চরস, আরো বেশি উত্তেজক হচ্ছে আফিম, এবং এই আফিম থেকে ডিরাইভ করা হয় হেরোইন, মরফিন, এই ধরনের। কিন্তু এই যে এলএসডি, এটা একেবারে কেমিক্যাল, ল্যাবরেটরিতে ওটা তৈরি করা। তো এলএসডি যে মাদকদ্রব্য, সেটা মনকে একটা সম্পূর্ণভাবে বিভ্রান্ত করে নানা রকম অলীক বস্তু দর্শন। তো এই এলএসডি তখন আমেরিকাতে একটা প্রচন্ড আন্দোলনের সৃষ্টি করেছে। এখন ডেভিড অ্যালেন প্রভুপাদের প্রভাবে মাদকদ্রব্যগুলি ছেড়ে দিয়েছিল, কিন্তু পরে সে আবার সেই মাদকদ্রব্য গ্রহণ করতে শুরু করে। মাদকদ্রব্য গ্রহণ করলে কি হয়, উন্মাদের মতো হয়ে যায়, বিশেষ করে যেগুলি খুব উত্তেজক মাদকদ্রব্য, সেভাবে ইয়ে হয়ে মাদকদ্রব্যের দ্বারা প্রভাবিত হয়ে একদিন ডেভিড অ্যালেন প্রভুপাদকে আক্রমণ করতে যায়। প্রভুপাদ তার সেই মূর্তি দেখে তিনি সোজা সিঁড়ি ধরে নিচে চলে আসেন দৌড়ে, যেখানে থাকার একটা ব্যবস্থা ছিল সেই থাকার ব্যবস্থাটাও সেখান থেকেও প্রভুপাদ বহিষ্কৃত হলেন। তবে তখন প্রভুপাদের সঙ্গে কয়েকটি অল্প বয়সী ছেলের পরিচয় হয়েছিল, তারা প্রভুপাদের দ্বারা খুব প্রভাবিত হয়েছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে মাইকেল গ্রান্ট, পরবর্তীকালে যিনি হচ্ছেন মুকুন্দ মহারাজ। সেই মুকুন্দ মহারাজ মাইকেল গ্রান্টকে প্রভুপাদ ফোন করেন, তখন মাইকেল গ্রান্ট তার এক বন্ধুর কাছে, বন্ধুর বাড়িতে প্রভুপাদের থাকার ব্যবস্থা করেন, এবং ইতিমধ্যে তারা খুঁজতে থাকে প্রভুপাদের জন্য উপযুক্ত স্থান। এই মাইকেল গ্রান্টজি, মুকুন্দ মহারাজজি, প্রভুপাদের জন্য 26 সেকেন্ড অ্যাভিনিউ, 26 নম্বর সেকেন্ড অ্যাভিনিউ প্রভুপাদের জন্য একটা স্টোর ফ্রন্ট ভাড়া করে, এবং সেই স্টোর ফ্রন্টে, সেই স্টোর ফ্রন্ট মানে রাস্তার উপরে যে দোকান ঘর, সেই দোকান ঘরে প্রভুপাদ
ইসকন স্থাপন করে,
সামনে দোকান ঘর, পেছনে একটা চত্বর পেরিয়ে একটা ছোট্ট মতো একটা বাগান, সেই বাগান পেরিয়ে পেছনে একটা বাড়ি, সেই বাড়িতে প্রভুপাদের দোতলার উপরে প্রভুপাদের একটা ঘর, একটা ফ্ল্যাট ভাড়া করে। সেই 26 সেকেন্ড অ্যাভিনিউতে প্রথম প্রভুপাদ ইসকনের সূচনা করেন। তিনি সন্ধ্যাবেলা ভগবদ গীতা পাঠ করতেন, আর অল্প বয়সী ছেলেমেয়েরা, আমেরিকান ছেলেমেয়েরা তার কাছে পাঠ শুনতে আসত। পাঠ শুনতে খুব একটা তারা আসতো না, তারা গান গাইতে আসত। প্রভুপাদ ওই অল্প বয়সী আমেরিকান ছেলেমেয়েরা তাদের সঙ্গীতের প্রতি তখন একটা খুবই ছিল, আর বিশেষ করে এই ধরনের নেশা করলে সঙ্গীতের প্রতি তাদের একটা আসে বা আকর্ষণ আসে। তারা অনেকে যেটা বলেছিল যে প্রভুপাদের কাছে তারা যেতেন ওই টু মেক মিউজিক, গান গাইতেন, আর প্রভুপাদ কি করতেন, সে কি গান গাইতেন, হরে কৃষ্ণ মহামন্ত্র। তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন আধ ঘন্টা, তারপরে আধ ঘন্টা তিনি ভগবদ গীতার উপরে তিনি কাজ পাঠান, এবং তারপরে তিনি তাদের প্রসাদ দিতেন। প্রভুপাদ প্রতিদিন তাদের প্রসাদ দিতেন, সেই প্রসাদটি একটা আপেল, সেই একটা আপেলকে যতগুলো ছেলে মেয়ে আছে ততগুলো টুকরো করা করে তাদেরকে, যেমন একটা আপেলকে কেটে 40টা টুকরো করে এইভাবে ভক্তশুদ্ধ ভক্তের কৃপায় তারা কৃষ্ণ ভক্তির প্রতি আকৃষ্ট হয়। অনেকে শিল প্রভুপাদের প্রতি আকৃষ্ট হয়ে এগিয়ে আসে। তখন প্রভুপাদ স্থির করে যে এই একটা সংস্থা গঠন করবে, সেই সংস্থা গঠনের জন্য তিনি কি করলেন, একজন তারই পরিচিত, তার শিষ্যদের মধ্যে একজনের পরিচিত এক উকিলকে ডাকা হলো, এই কোম্পানি থেকে রেজিস্ট্রি করা হলো। কোম্পানির নাম কি, দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশিয়াসনেস। একটা ছোট্ট একটা দোকান ঘর, সেখানে প্রতিষ্ঠানটির সূচনা হচ্ছে, আর নামটা কি, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। আর শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশিয়াসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত। উকিল এবং প্রভুপাদের শিষ্যরা অনেকে বলল যে কৃষ্ণ কনশিয়াসনেস লোকেরা তো বুঝতে পারবে না, সুতরাং আপনি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশিয়াসনেস নাম না দিয়ে এই সংস্থাটার নাম রাখুন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর গড কনশিয়াসনেস। সোসাইটির নাম হবে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশিয়াসনেস, কেননা আমি এখানে এসেছি তোমাদের সকলকে জানিয়ে দিতে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। তোমরা ভগবান ভগবান করো, গড ইয়ে করো, কিন্তু ভগবান যে কে সেটা তোমরা জানো, ভগবান ভগবান মুখে বলছো কিন্তু ভগবান যে কে সে সময় তোমাদের কোনো জ্ঞান আছে, সেই জ্ঞানটা দেওয়ার জন্য আমি এখানে, তাই জন্য এই সংস্থার নাম হবে ইন্টারন্যাশনাল সোসাইটি। এইভাবে এই এক বিশাল এবং বিশেষ আন্দোলনে সূচনা হলো আমেরিকার লোয়ার কেস। তারপরে এই নিউ ইয়র্কে স্থাপন করার পরে এই মুকুন্দ মহারাজ দীক্ষার পরে তার স্ত্রীকে নিয়ে প্রভুপাদ তাকে বললেন, হ্যাঁ প্রথম কথা আমেরিকাতে সব ছেলে মেয়েরা বিয়ে না করে একসঙ্গে থাকে, একসঙ্গে বসবাস করে স্বামী স্ত্রী, দীক্ষার সময় প্রভুপাদ বললেন যে দেখো তোমার এখন দীক্ষা হয়েছে, এখন তো আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাছে থাকতে পারে না, তোমাদের বিয়ে করতে পারে। মুকুন্দ মহারাজ আর তার স্ত্রী যার নাম হয়েছিল জানকী, এদেরকে বিবাহ। তারপরে এই মুকুন্দ মহারাজ আর জানকী সান ফ্রান্সিসকোতে গেল, আমেরিকার পূর্ব প্রান্তে নিউ ইয়র্ক আর পশ্চিম প্রান্তে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া। সেই সান ফ্রান্সিসকোতে তখন এক বিরাট এক আন্দোলন হচ্ছে, হিপি আন্দোলন। সেখানে অল্প বয়সে সমস্ত ছেলেমেয়েরা আমেরিকার বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিত হচ্ছে, আর তাদের উদ্দেশ্যটা কি, তাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে যে জীবনের প্রকৃত লক্ষ্য খুঁজে পাওয়া। তারা দেখেছিল যে অর্থের সাচ্ছল্য, অর্থের প্রাচুর্য, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের মাধ্যমে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন হয়। জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনে আরো একটা কোন উচ্চতর উদ্দেশ্য রয়েছে। তো সেই নিয়ে তারা আমেরিকার সান ফ্রান্সিসকোতে গোল্ডেন গেট পার্ক বলে একটা বিরাট পার্ক আছে, সেখানে তারা সেই অঞ্চলে তারা বলতে গেলে আমেরিকার যুবক সম্প্রদায় তখন ওইখানে এসে উপস্থিত হয়েছে। তাই প্রভুপাদ, প্রভুপাদের জন্য মুকুন্দ মহারাজ ওখানে গিয়ে সেখানে তিনি আরেকটা স্টোর ফ্রন্ট প্রভুপাদের জন্য ভাড়া করে সেখানে প্রভুপাদকে ডাক। প্রভুপাদ গেলেন ওখানে, প্রভুপাদ যখন সান ফ্রান্সিসকোতে তখন মুকুন্দ মহারাজ, তার স্ত্রী জানকী আর মুকুন্দ মহারাজের দুই বন্ধু যাদের পরবর্তীকালে নাম হয়েছিল শ্যামসুন্দর এবং তার স্ত্রী মালতী এবং গুরুদাস আর যমুনা, এই যমুনা হচ্ছে জানকীর বড় বোন, মুকুন্দ মহারাজের স্ত্রী। এই তিনজন, তিনটি কাপল, ছজন, এরা প্রভুপাদকে প্রচন্ড ভাবে সাহায্য করেছে। একদিন তারা প্রভুপাদের জন্য একটা উপহার নিয়ে এল, একটা ছোট্ট পুতুল। প্রভুপাদকে দেওয়া মাত্রই প্রভুপাদ তার আসন থেকে উঠে এসে দণ্ডবত প্রণাম করতেন। ওরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, পুতুলকে দণ্ডবত প্রণাম করছে? প্রভুপাদ কিছু না বলে জিজ্ঞাসা করলেন, এরকম আরো মূর্তি কি আছে ওখানে দেখেছ? বললেন, হ্যাঁ আরো দুটো আছে দেখেছি, একটা সাদা একটা হলুদ। প্রভুপাদ বললেন, যাও এক্ষুনি নিয়ে এসো। তো তারা গিয়ে সেই দুটো মূর্তিও নিয়ে এল। তারা কে কে? জগন্নাথ বলদেব সুভদ্রা। তাহলে ভেবে দেখো জগন্নাথ বলদেব সুভদ্রা কিভাবে ইসকনে এলেন। প্রভুপাদ তখন শ্যামসুন্দর যার যে কাঠের কাজ করতে জানতো, কার্পেন্ট্রি স্কাল্পিং, তাকে বললেন, তুমি এই অনুসারে এই মূর্তির মতো ইয়ে করতে পারবে? বললে, হ্যাঁ আমি পারবো। তখন শ্যামসুন্দর জগন্নাথ বলদেব সুভদ্রার বড় মূর্তি স্থাপন মন্দির সেই নিয়ে সান ফ্রান্সিসকোর প্রথম ইসকনের প্রথম মন্দিরের সূচনা। প্রভুপাদ তার শিষ্যদের পূজা করতে শেখালেন জগন্নাথ বলদেব সুভদ্রা। একদিন দুপুরবেলা প্রভুপাদ এসে দেখেন মন্দিরে জগন্নাথ নেই। তিনি জিজ্ঞাসা করেন, কি হলো, জগন্নাথ কোথায়? বললেন, ভক্তরা জগন্নাথকে নিয়ে চলে গেছে গোল্ডেন গেট পার্ক। প্রভুপাদ একটু অসন্তুষ্ট হয়ে জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজকে জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ কৃষ্ণ মহাপ্রভু এবং গুরু শ্রী প্রভুপাদ। জগন্নাথ বলদেব প্রভুপাদ গিয়ে একটু অসন্তুষ্ট হয়ে
তিনি বলে আমাকে এখানে নিয়ে চলো।
প্রভুপাদ গিয়ে দেখেন যে সব ছেলে মেয়েরা জগন্নাথকে ঘিরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নাচছে। তাই দেখে প্রভুপাদের মন বলে গেল। তিনি বললেন, দেখো জগন্নাথকে এইভাবে হটকারিতে করে তোমরা মন্দির থেকে বার করতে পারো। তবে তোমরা যেহেতু জগন্নাথকে বার করতে চাইছো, তার একটা উপায় আছে। তখন প্রভুপাদ তার রথযাত্রার কথা এইভাবে 1976 সালে সরি 1967 সালে স্যান ফ্রান্সিসকোতে প্রথম রথযাত্রার আয়োজন। জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে তারা রথ তো নেই, একটা ট্রাকের যে ফ্ল্যাট বেড়, ওই ফ্ল্যাট বেড়ের ওপরে ওটাকে সাজিয়ে দাঁড়িয়ে ওটাকে নিয়ে জগন্নাথের রথযাত্রা। এইভাবে ইসকনের কার্যকলাপ শুরু হয়। আর তারপরে কি হলো, এই মুকুন্দ মহারাজ শ্যামসুন্দর আর জানকী শ্যামসুন্দর এবং গুরুদাস এবং তাদের স্ত্রী এই ছজনে মিলে ঠিক করলেন এখন লন্ডনে গিয়ে প্রচার করবেন। আমেরিকাতে প্রচার শুরু করলো, লন্ডনে গিয়ে প্রচার শুরু। তখন তারা এখন ওদের যদিও আমেরিকান কিন্তু কাজ করে না, তাই পয়সাও নেই। যদিও সকলেই অত্যন্ত ধনী সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে, কিন্তু আমেরিকাতে ছেলে মেয়ের সঙ্গে বাবা মা সেরকম একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে না। 18 বছর হয়ে গেলে মা বাবাই বাড়ি থেকে বার করে দেয় যা এখন তুমি নিজের পথ দেখো, এরকম একটা পরিবেশ। তো ওরা কিছু টাকা সংগ্রহ করে ওরা গেল অ্যামস্টারডামে। কেননা অ্যামস্টারডামে টিকিট খুব সস্তা, আমার মনে আছে ওই সময় $90 দিয়ে আমেরিকায় যাতায়াতের টিকিট পাওয়া যায়। Either from Amsterdam to New York or Brussels or Luxembourg. এই তিনটে জায়গা থেকে সস্তা দামে টিকিট পাওয়া মোটে ওখানে $90 মানে ৯০ টাকায় ইউরোপ থেকে যাতায়াত করে রাউন্ড ট্রিপ। তো ওরা তিন ছজন গেছে অ্যামস্টারডামে, ভেবেছে অ্যামস্টারডাম থেকে ফেরি দিয়ে পার হয়ে যাবে লন্ডন। কেন লন্ডনে সোজা যাতে যেতে গেলে প্লেনের ভাড়া অনেক বেশি হবে, তাই পয়সা পাঠাবার জন্য তারা অ্যামস্টারডামে তখন যারা গেল তখন ওরা যাওয়ার পরে জানতে পারলো যে লন্ডনে যেতে হলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দেখাতে হবে, ধরো £200। এখন সর্বসাকল্য ওদের কাছে প্রায় হবে £200 দিয়ে আছে। তখন কী করলো ওরা, ওরা ঠিক করলো যে আমরা একটা দুজনে যাবো ওখানে লন্ডনে গিয়ে টাকাটা দেখিয়ে লন্ডনে যাব, তারপর লন্ডন থেকে টাকাটা টেলিগ্রাফ করে মানি অর্ডার করে আমরা পাঠিয়ে দেবো অ্যামস্টারডামে। তখন সেকেন্ড ওই টাকাটা নিয়ে সেকেন্ড গ্রুপ যাবে, তারপরে তার খুব এইভাবে $200 বারবার দেখিয়ে ছজন লন্ডনে গেল। ওখানে থাকারও জায়গা নেই, আর এই অদ্ভুত তাদের বেশভূষা, অদ্ভুত আচরণ। সাধারণ লোকেরা তো, আর বিশেষ করে পশ্চিমের লোকেরা, পাশ্চাত্য দেশের লোকেরা, ওদের মধ্যে আতিথেয়তার কোন রকম কালচার নেই। বরং ওরা মনে করে যে কোনো অতিথি এলে মনে করে বোঝায় এসে পড়েছে বাড়ি। তাই ওরা তখন কি করলো যে থাকবার জায়গা নেই, কাছে টাকা পয়সাও নেই, তখন ওরা যে ভারতীয় যারা তাদের বাড়িতে গিয়ে তারা থাকতে পারে। এবং
ধনী ভারতীয়রাও তো এরকম ভাবে থাকতে দেবে না, সাধারণত ওরা থাকতো যারা একটুখানি গরিব ভারতীয় জানবেন তাদের মাটিতে, এইভাবে থাকাকালীন তাদের সঙ্গে জর্জ হ্যারিসনের সাক্ষাৎ। জর্জ হ্যারিসন কে কে জানেন আপনারা? তখনকার দিনের বলতে গেলে যুবক সম্প্রদায়ের কাছে সবচাইতে প্রসিদ্ধ ব্যক্তিরা হচ্ছে বিটলস। সেই বিটলসদের একজন, চারজনের মধ্যে একজন হচ্ছে জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন, জন লেনন, পল ম্যাকার্টনি আর রিঙ্গো স্টার, এই চারজনকে নিয়ে হচ্ছে। জর্জ হ্যারিসন ছিল প্রভুপাদের দাদা প্রভু। জর্জ হ্যারিসন কৃষ্ণ, জর্জ হ্যারিসন একটা গানও বার করেছিল, সেটা হচ্ছে মাই সুইট লর্ড, একটা রেকর্ড অ্যালবাম করেছিল ওই সময়। এটা 1970-71 সালে আমার এক বন্ধু আমেরিকা থেকে আসে, ও আমেরিকান, বিল ম্যাকের, ও ছুটিতে বাড়ি গিয়েছিল, ও এসে আমাকে একটা কেসে দেয় এবং সেই ক্যাসেটটা হচ্ছে মাইসুর। তখন তো সিডি বেরোয়নি, ইয়ে বেরোয়নি, তখন ওই ক্যাসেটে আমরা শুনতাম ক্যাসেট প্লেয়ারে। এইভাবে কৃষ্ণমূর্তির প্রচার ইয়েতে শুরু হয় পাশ্চাত্য জগতে। তারপরে 10 বছরের মধ্যে সারা পৃথিবী জুড়ে আজকে আমরা দেখতে পাচ্ছি তার প্রভাব কি। 10 বছরের মধ্যে অর্থাৎ শ্রীল প্রভুপাদ 1966 সালে ইসকনের সূচনা করেন, 1977 সালে বলতে গেলে প্রচার কার্য শুরু করেন, আর 1967 সালে তিনি প্রচার শুরু করেন, আর 1977 সালে শ্রীল প্রভুপাদ এই ঘরানা ত্যাগ করেন। এই 10 বছরের মধ্যে শ্রীল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে এবং আজ 40 বছর প্রায় পর, কত বছর, 45 বছর পরে আমরা তার প্রভাবকে দেখতে পাই। আমি যখন জয়েন করি 1976 সালে, তখন কলকাতা মন্দিরে এই বড় জোর 5-10 জন মঙ্গলার সন্ধ্যা আরতিতে আসে, 5-10 জন ভক্তরা, 5-10 জন বাইরে, 10 জন মত। আর সানডে ফিস্টে কিছু লোক আসত, কিন্তু এইভাবে এত জন সমাগম কখনো। আর আজকে তো আমরা দেখতে, আমি দেখতে পেলাম কেবল এই মন্দিরটাই পূর্ণ হয়ে যায়নি, বাইরে প্রায় 200-300 লোক অপেক্ষা করছে, তাদের জন্য টিভিতে মানুষ। এটাই হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রচারের ইতিহাস। এটি হচ্ছে শ্রীল প্রভুপাদের এক অনবদ্য দান। হরে কৃষ্ণ জগৎগুরু শ্রীল প্রভুপাদ।
কার কার মনে সময় থেমে গেছিল, সময় এগোচ্ছিল না, আর কার কার মনে হচ্ছে যে আমরা আমেরিকা হয়ে, জলদূত হয়ে, প্রভুপাদের সঙ্গে ঘুরে পুরো ইসকনের প্রতিষ্ঠা দেখে তারপরে কলকাতায় ফিরে এলাম, কার কার মনে আছে? কার কার মনে হচ্ছে যে আরো আরো হলে যেন ভালো হয়? কার কার সত্যি মনে হচ্ছে চাইছে যেন আরো এরকম হোক? আর কথা চলতে যে ব্যক্তিকে আমরা পেয়েছি তিনি সাধারণ নন, তার মধ্যে এত কৃষ্ণ প্রেম রয়েছে এবং প্রভুপাদের প্রতি ভক্তি, তার ফলে তিনি এতজন আমাদের এত লোক আমি দেখছিলাম আর কি একটা মোবাইল বাজেনি, কেউ উঠে যায়নি। এটাই হচ্ছে কৃষ্ণ ভগবানের শুধুমাত্র যখন কথা বলেন তখন সবকিছু থেমে যায়। সেজন্য আমরা সেই সুযোগটা আরো পাচ্ছি আগামী 10 তারিখে গুরু মহারাজ আসছেন সন্ধ্যাবেলা, আপনারা সবাই আসতে পারেন। আর ডিসেম্বরে 14, 15, 16 তারিখে সারাদিন ব্যাপী আমাদের গুরু মহারাজ সেমিনার দেবেন বাংলাতে। অবতার সার গুণ অবতার এর উপরে, এবং সেজন্য আমরা একটা পর্যায়ে শুনলাম যে প্রভুপাদ এবং ইসকন, তারপর গুরু মহারাজের সঙ্গে প্রভুপাদের আরো অনেক সুন্দর সুন্দর লীলা আছে। কারা কারা শুনতে চান? আচ্ছা, ওনাকে কিন্তু মানে আপনারা যদি চান তাহলে জোরে হরি বল দিতে হবে। আমি গুরু মহারাজকে ভাবছিলাম একটা জিনিস বলবো, সেটা হচ্ছে একবার উজ্জয়িনে ওনার প্রপার ফেস্টিভ্যাল কলেজ দেশের ফেস্টিভ্যালে প্রতিদিন সন্ধ্যাবেলা উনি ওনার সঙ্গে প্রভুপাদের লীলাগুলো বলতেন, কে ওনার দেখা হয়েছিল, উনি কি রান্না করেছিলেন, ওটা আমার মনের মধ্যে পুরো জিতে গেছে। এবং তারপর একটা সেমিনার হওয়া উচিত, হরি বল। এবং যিনি শুধু প্রভুপাদ সম্পর্কে বলবেন আর আমরা, উনি বলবেন আর আমরা, উনি বলবেন আর আমরা, আর সময় থেমে যাবে। এবং সেইভাবে যখন আমরা আমাদের জীবন কাটাই, এটাই হচ্ছে প্রকৃত কৃষ্ণ ভাবনামৃত। আমরা শুনবো তার কাছে প্রভুপাদ সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে, আমাদের মানব জীবনকে আমরা ধন্য করে তুলবো। সেজন্য আসুন আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। গুরুদেব গুরু মহারাজ খুব ব্যস্ত, এবং কালকে দুটো বড় বড় প্রোগ্রাম করার পর আপনি সকালবেলা এত দূরে জার্নি করে সকালবেলা পৌঁছালেন, সার্টেন পিস দিলেন। আমার রুমের সামনে এত লাইন ছিল, একজনের পর একজন ঢুকছে, আমি ঢুকতেই পারছি না। তারপরে কোনো মতে কলকাতা যেন কতটা চায় সেটা বোঝা যায়, এবং সেটা উনিও বুঝছেন এবং সেজন্য কৃপা করছেন। এবং আজকে দুপুরবেলা উনি এত আমাদের প্রতি এত ভালোবাসেন উনি আমাদেরকে, এক মিনিটের জন্য বলবো, শুনতে চান কি? উনি আমাকে বলছিলেন যে আনন্দমোহন এখন নতুন মন্দির দরকার, এদের এত কষ্ট হচ্ছে, আমি মানে উনি বিলোক নিয়ে চিন্তিত হয়ে গেছেন আমাদের জন্য, এত গরম, এত লোক বাইরে দাঁড়িয়ে আছে। তখন আমি ভাবছিলাম যে ওনার কত করোনা, উনি আমরা কষ্ট পাচ্ছি বলে উনি চিন্তিত হয়ে চিন্তা করছেন যে আমরা এবার যেভাবে হোক নতুন মন্দিরের জন্য এগিয়ে যাবো। ডিসেম্বরে তুমি আমাকে মনে করাবে, আমরা সবাই মিলে চালু করে দেবো কাজ, কারণ এইভাবে করা চলা যায় চলবে না, হরি বল। সেজন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো গুরু মহারাজকে, উনি এসে কৃপা বর্ষণ করছেন, সারা বিশ্বের লোক ওনাকে চায়। আর আমাদের একটা সৌভাগ্য যে প্রভুপাদের জন্মস্থান হিসেবে ওনার ওনারও এটা গুরুদেবের জন্মস্থান, সেখানে আমরা আরো সৌভাগ্যবান যে উনি মাঝে মাঝে কলকাতার জন্য সময় দিয়েছেন। সেজন্য আসুন আমরা সবাই মিলে গুরু মহারাজকে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের হৃদয়ের অন্তর থেকে, যাতে উনি আবার বারবার আমাদের কাছে আসেন আর এইভাবে সময়কে থামিয়ে দেন, আর যাতে আমরা কৃষ্ণ এবং প্রভুপাদ সম্পর্কে শ্রবণ করে নিজের মানব জীবনকে আবার ধন্য করতে পারি।